11 জুন 2016, পঞ্চম রোজা 1437 হিজরি, ষষ্ঠ তারাবির পরের মজলিস। মজলিসে তরজমান কাবির আরে বিল্লাহ হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাআমাদ বরকাতুহুম।
গুনাহ থেকে বাঁচার সংগ্রাম করতে করতে যদি ফের গুনাহ হয়, যখন এখানে আমাদের ইসলাম জিন্দা করতে করতে আমরা গুনাহ করতে থাকি, এসব হয়। এক বিশাল বড় মহাসমাবেশ, ইসলামী মহাসমাবেশ ছিল, তো ওখান থেকে দেশের সেরা এক বড় মাপের রাজনৈতিক নেতা ফিরে আসতেছিলেন। তো রাস্তায় আমার সঙ্গে দেখা হয়েছে, আমাকে খুব মহব্বত করেন, অনেক বেশি আন্তরিক মহব্বত করেন। তো খুব আমাকে দেখে হাসলেন, মোসামা করলেন, আমিও খুব মহব্বত করলাম। দেখলাম যে পায়জামা টাকুন নিচ্ছে, অনেকটাই ঝুলে আছে। পরে ভাবলাম যে ইসলাম জিন্দা করার প্রেরণ নিশ্চয়ই আছে, নাহলে এত কষ্ট করলেন কেন? কিন্তু নিজের ইসলাম এখনো নিচে ঝুলছে, এই জায়গা উঁচু করার শুধু। আফসোস লাগলো। হ্যাঁ, এরকমই ইসলাম খালি জিন্দা করতে চাইলে জজবা থাকলেই হয়, কোরবানিও করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, তবে ইসলাম জিন্দা হয়। খায়সাত পুরো করে ইসলাম জিন্দা হয় না, কেন? ইমানের তাকাজা পুরো করে ইসলাম জিন্দা হয়, মতলব পুরো করে ইসলাম জিন্দা হয় না। হ্যাঁ, আল্লাহ রসুলের ইশারা পুরো করে ইসলাম জিন্দা হয়। হ্যালো ভাই, পানি খা, কি করছো? এটা লকর ঝকর দিস, এখানে টাইট করো এটা। মাহল পরিবেশ মনে করতেন, বহুতই বড় রকমের বুজুর্গ ছিলেন। আমাদের মাদারীপুর হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে আমাকে বহু চেষ্টা করছেন সেই বুজুর্গের মজলিসে ভারতে নেওয়ার জন্য, এবং আফসোস করতেন যে ভাই তুমি কেন যাইতেছ না। আর আমি যাইতাম না কি কারণে তা আমি বলতে পারতাম না, এটা সেটা উজুর দেখাইতাম বাহ্যিকভাবে, ছিল সেই সকল সমস্যা বলিও, বাচ্চা কাচ্চারা অনেক বেশি অসুস্থ ছিল তখন, নানান পেরেশানি ছিল, কিন্তু সেটার চেয়ে বড় বিষয় ছিল যে আমার শেখ রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন, আর শেখের দিলে কোন রকমের কষ্ট এটা মুরিদের জন্য ভালো না। শেখের মন এমন থাকা চাই যে মুরিদের প্রতি যে শায়েখ মনে করেন যে এটা তো আমার আর কারো না, তাই না? একেবারেই নিজের একান্ত শায়েখ মনে করেন তাকে, এবং এটা বিশ্বাস করতে বাধ্য হন যে সারা দুনিয়া চেষ্টা করলে ওকে আমার থেকে এক বিন্দু এক চুলও সরাইতে পারবে না। না আমার আজমত শ্রদ্ধা ভক্তি তার অন্তরে এক রত্তি কমতে পারে, না আমার মহব্বত এক রত্তিও কমতে পারে, এমনটা সেটুকু বাড়ল আরেকজনের প্রতি, এমনটা শেখের অন্তরে মুরিদের প্রতি আস্থা পয়দা হওয়া জরুরি, যদি ওই শেখ থেকে মুরিদ নিতে হয় আল্লাহর মহব্বত, আল্লাহর মারেফত এবং তাল্লুক মা আল্লাহর বারাকাত। এতটা একদম গভীর নিবিড় সম্পর্ক হওয়া চাই। মুরিদ মানে হাতে হাত দেওয়া জরুরি না, যারা কোন আল্লাহ বলার প্রতি শ্রদ্ধা রাখে, ভক্তি রাখে, মহব্বত রাখে, আকীদত রাখে, তাকে অন্তর থেকে মানে, বড় জানে, হাতে হাত দিয়ে পায়াত না হলেও সে এক ধরনের তার মুরিদি, তার ফয়েজ বরকত রুহানি নূর ফয়েজ বরকত তার পৌঁছতে থাকে। হ্যাঁ, এক মেয়ে মানুষ করাচির, তার স্বামীর কাছেই বায়াত, এবং স্বামীকে বলে হজরত, এবং তার স্বামী বিচারা এবার আমার কাছে, কিন্তু সে তার স্বামী যেহেতু আমাকে ভীষণ মহব্বত করে, অনেক বেশি মহব্বত করে, তো ওই মহিলাও আমাকে অনেক বেশি মহব্বত করেন, মানে অত্যন্ত বেশি নেক গুণ রাখেন, নেক ধারণা রাখেন, ওই মহিলা অনেক বেশি উঁচু মানের ওলিয়াল্লা আমার ধারণা মধ্যে, অনেক বড় বেশি বড় সাহেব নিষ্পত, শরীয়তে পাকের হুকুমের উপরে একেবারেই অটল। ওনার উপর তো হজ ফরজ হয় নাই, তো তারপরও ওনার স্বামী ওনাকে নিয়ে হজ করছেন, আগে হজ করে আসছেন, এবার আবার খুব আর্জু হয়েছিল হজ করতে যাওয়ার, নফল হজ স্বামীর সঙ্গে, তো খবর পাইছেন যে এখন নাকি, যেভাবে উনি খবর পাইছেন, এখন নাকি সৌদি আরবে এয়ারপোর্টে ইমিগ্রেশনে মেয়েদেরকে নাকি এরকম মুখ খুলে চেহারা চেক করে, ওই যে পাসপোর্টের ছবির সঙ্গে চেহারা মিলে দেখে, আন্তর্জাতিক নানান ফেতনা সন্ত্রাস এ সকলের পেরেশানির কারণে যে সঠিক এই লোকটাই হজে আসলো কিনা। আর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে অনেক লোক হজ উমরার নামে যায় চাকরি করতে, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে পরে পালায় যায়, পাসপোর্ট একদিকে ফেলে দেয়, ছিঁড়ে বেয়ে এইভাবে করে, এই কারণে তারাও এরকম কঠোরতা নাকি করতেছে, এরকম ওখানে সংবাদ আসছে করাচিতে। বাস তো ওনার স্বামী আমার সঙ্গে পরামর্শ করলেন এই অবস্থা এখন কি করা, নফল ওমরা এই এরকম হলেও যাওয়া কি না, শরীয়তে এটা বৈধ কিনা, আপনি যেভাবে বলবেন সেভাবে সে করবে, আপনার ফসলের উপর ফসলা মানতে সে শুধু রাজি না আগ্রহী। আচ্ছা ভাই মাশাআল্লাহ, এদিকে আমি মশলা নিয়ে কি লিখব চিন্তা করতেছি, এর মধ্যে উনি আবার এক মেসেজ লিখলেন আমার মোবাইলে যে তার সিদ্ধান্ত সে যাবে না, যখন এই বিষয়টা নিশ্চিত হয়েছে যে না এমনটাই করা হবে সেখানে, তো সিদ্ধান্ত নিতে যাবে না, যে আমার বস এখানে ওখানে যাব ভ্রমণ করতে তো না, আল্লাহকে রাজি করতে, তো সেখানে গেলে যখন আল্লাহ পাকের নারাজির কাজ হবে তো ফের আমি যাবই না। আচ্ছা মানুষ, হ্যাঁ তো দেখো কেসা মামলা, আসল তো এই যে ভাই আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, তো নিজের স্বামীর প্রতি স্বামীর সঙ্গে মুনাসাবত হয়েছে এবং তার বিশ্বাস হল যে আমি আমার শেখ হযরত মাওলানা আক্তার সাহেব রহমতুল্লাহ এর কাছ থেকে তার কাছে বায়াত থাকা অবস্থায় আমি যা পাইতাম আমার স্বামীর নিকট থেকে সে একই ফয়েজ বরকত আমি পাইতেছি। এতটা ন্যাক ধারণা। করাচিতে আরেক লোকও এরকম, আরেক মহিলাও নিজের স্বামীর কাছে বায়াত ছিলেন, তো ওই স্বামীরটা ইন্তেকাল হয়ে গেছে। আমার পীর ভাই হাজি শামীম সাহ জুয়েলার্স এর মালিক ছিলেন। এই নিয়ে সকলে তারে নিয়ে খুব হাসত যে তোমার বউ তোমার কাছে বায়াত। তো মহব্বত দিনের আল্লাহর মহব্বত মানুষকে এসা বানায় দেয়। হ্যাঁ, তো যাই হোক, তো ওই ওই এক করাচির এই মহিলা যার কথা একটু আগে বলছিলাম, হজে যাইতে চাইও আপনার সফর মুলতবি করছেন, তো এসা মানে দূর থেকে আমার প্রতিও তার আকিদ মহব্বত এতটা, আমার হাতে বায়াত না হওয়া সত্ত্বেও আমার তার স্বামীর মাধ্যমে আমার নিকট থেকেই পরামর্শ নিতে থাকেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দিতে পরামর্শ চাইতে থাকেন। হ্যাঁ, তো সেই পরামর্শের উপর চলেন, মুরিদ না হয়েও যেন মুরিদ এরকম। তো শরীফের প্রতি মহব্বত খুব থাকা জরুরি ফয়েজ পাওয়ার জন্য। তো এটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, যদি শেখের মজলিসে আরেকজন বুজুর্গ আসছেন এবং শেখ লক্ষ্য করলেন যে কোন মুরিদ মাঝে মাঝে পালায় পেলে ওদিক দেখে ওনার দিকে দেখে, তুমি এমনটা আকৃষ্ট হয়ে গেছে বেশ, তো এটা যদি শেখের অন্তরে দাগ কেটে বসে আর একটুখানি খুব কুদুরত হয়, ও তাহলে তো আমার গুরুত্ব অন্তর কমে গেছে। এই শেখ থেকে যত উঠতে সে উঠতে পারত সেটা আর হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এই বিষয়টাকে হযরত হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কামালাত আশরাফী কিতাবে এমন ভাবে বলছেন যে শেখের প্রতি মহব্বত এমন হওয়া চাই, বিহাইতুল্লাহ ইউসিকু ফি আহাদা, এতটা মহব্বত যে শেখের সঙ্গে আর কাউকেই সে এই পৃথিবীতে আর কাউকে শরীক করে না, কাউকে শরীক করে না, এই বরাবর কাউকেই মনে করে না। এরকম যদি মহব্বত হয় তাহলে শ্রেষ্ঠ আউলিয়াদের কাতারে সে স্থান পাবে ইনশাআল্লাহ। তার শেখের প্রতি মহব্বত যত বাড়ে তত ঊর্ধ্বে তার গতি হয় এবং উড়াল হয়, তার উড়াল তত ঊর্ধ্বে হয়। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী হুজ্জতুল ইসলাম মাওলানা আসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত হাকিম উম্মত মাওলানা ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারা দুজন বিশ্বের সেরা আলেম এবং ওলিয়াল্লাহ ছিলেন। হযরত থানভী বলেন হাদিস সাহেবের নিকট যাওয়ার আগে তাদের হালত কি ছিল, তারা হাদিস সাহেবের নিকট যাওয়ার পরে কি হয়েছে তোমরা ওই জমানার ওলামাদের কাছে জিজ্ঞাসা করো। তখন হযরত বলতেন এই জমানার ওলামাদের কাছে জিজ্ঞাসা করো, হযরত থানভী বলতেন আসমান জমিন থেকে বেশি পার্থক্য হয়ে গেছে হযরত হাদিস সাহেবের সোহবতের বরকত। দেখলাম যে এমনি শুনছি তো আমার শেখ রহমুল্লাহ থেকে, আল্লাহ তালা আমার শেখকে এই রমজান মুবারকে সীমাহীন বর্তমান উচিত করেন। এই মানুষরা আকাবের উম্মতের তালিম তরবিয়ত হেদায়াতের এমন প্রয়োগান বিশ্বময় পৌঁছাইছেন যেটা যেটার দৃষ্টান্ত বিরল, এমনটা খুঁজে পাওয়া বিরল। এই আকাবের যে সকল কথাবার্তা হালাত ও আখেরাত জানার তৌফিক হয়েছে বৃহত্তরটা বৃহত্তর অংশই আমার শেখ রহমুল্লাহ থেকেই প্রাপ্ত, অথবা তার দেওয়া সন্ধানের বরকতই বীর বাকি পথ আগানোর তৌফিক হয়েছে। এই হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলতেন যে দুনিয়া আমাকে এত বড় আলেম মনে করে কিন্তু আমি হাজি সাহেবের নিকট মুরিদ হয়েছি বায়াত হয়েছি তার এলেমের এলেম দেখা, আমি তার কাছে নত হয়েছি তার মানে তার এলেমের কাছে আমি মাথা নত করতে বাধ্য হয়েছি, এই বলতেন হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ। আর ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ সম্পর্কে অনেকের মনে খটকা ছিল যে মাওলানা গঙ্গুহী তখনকার বিশ্বের সবচেয়ে বড় ফকি এবং মহাদ্দেশ, তার সমকক্ষ কাউকে তখন আর দেখা যায়নি ওই পৃথিবীতে, মাওলানা গঙ্গুহীর মতো এত বড় ফকি সমগ্র আরব বিশ্ব আর কেউ ছিল আমাদের জানা নাই। সমগ্র পৃথিবীতে কেউ ছিল আরেকজন, এটা আমাদের জানা নেই। একমাত্র হজরত গঙ্গুই ছিলেন এই মাকামের। এই জন্য হজরত হাকিম মোহাম্মদ মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন যে আমি হজরত হাজী সাহেবের ভক্ত হয়েছি মাওলানা গঙ্গুইকে দেখে, যে এই এত বড় মানুষটা হাজী সাহেবের হাতে বাড়া খুঁজছে, নিশ্চয়ই তো হাজী সাহেব বড় কেউ। কিন্তু পরে তো হজরত থানভী ফের হাজী সাহেবের একদম দেওয়ানা হয়ে গেছেন। কিন্তু পয়লা পয়লাতে বলে যে এই কদম রাখছিলাম এই পথে হজরত গঙ্গুইকে হাজি সাহেবের হাতে বায়াত হইতে দিঘা, যে এত বড় মানুষ এইরকম চন্দ্র সূর্যরা ওখানে গিয়া এই নত হলেন কিভাবে, সারা বিশ্বের চন্দ্র সূর্যরা ওইখানে গিয়া নত হলেন, নিশ্চয়ই তিনি আরো বড় কেউ, আরো বড় সূর্য হবেন হজরত হাজি সাহেব। সেই মাওলানা রশিদ নামক গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যার সম্পর্কে লোকদের খটকা হইত যে তিনি হজরত হাজি সাহেবকে বড় নজরে দেখেন কি না, বায়াত হয়েছেন যে কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হইতে হয় তাই হয়েছেন। কিন্তু হজরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি হাজি সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে যখন হাজি সাহেব সম্পর্কে মাঝে মাঝে কথা বলতেন, জোশ এসে বলতেন, হাজি সাহেব আপনি ভক্তকে ইমাম থে, মুস্তাহিদ থে, মুজদ্দিদ থে। হাজি আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের জমানের ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, মুজদ্দিদ ছিলেন। আল্লাহ পাক হাজি সাহেব রহমুল্লাহকে এত বড় বানাইছেন, আল্লাহ তাআলা হযরত হাজি সাহেব রহমুল্লাহর ফয়জ ও বরকত কামিল মুকাম্মল আমাদের সকলকে দান করে, আমাদের ঘরওয়ালাদেরকে, আমাদের আওলাদ পর্যন্ত খানদানকে দান করে, কেয়ামত পর্যন্ত আমাদের আওলাদদেরকে নসীব করে, এই উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক নসীব করে। হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাজি সাহেব এই জমানার মানুষ ছিলেন, কিন্তু দেখতে জমানার মানুষ ছিলেন, তার ইমানের রং ছিল, দ্বীনের রং ছিল সাহাবাদের জমানার রং। এসা ইমান, এসা দ্বীন হজরত হাজি সাহেব রহমতুল্লাহ মধ্যে ছিল। মাওলানা গঙ্গুই ভাষায় যে হাজি সাহেব কো নিসবতে সাহাবা হাসিল থি, এত বড় কথা, নিসবতে সাহাবা হাসিল থি, শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেটাকে আমি কিভাবে ব্যাখ্যা করে বলবো, তো বলতে গিয়ে নানান শব্দ প্রয়োগ করতে থাকি। কিন্তু আজ মাওলানা গঙ্গুইয়ের মূল শব্দটা শুনে দিলাম, যাতে উলামা দ্বীনের থেকে ইস্তেফাদা করা সহজ হয়, আর মাওলানা গঙ্গুইয়ের এই ভাষার যে অনেক বড় রকমের নূর সেটাও আল্লাহ করে উসিলা আমাদের কলবে পৌঁছে। হাজি সাহেবকে নিসবতে সাহাবা হাসিল থি। আর হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই নাবরল্লাহ তাআলা মারকাদাহু সম্পর্কে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহ বলতেন যে মাওলানা কাসিম নানুতুবী মাওলানা গঙ্গুই দুনুদুনি বড় মানুষ, দুনুদুনি বড় মানুষ, কিন্তু অনেকে হযরত মাওলানা নানুতুবীকে বড় মনে করেন, অনেকে হযরত গঙ্গুইকে বড় মনে করেন, আর আমার দিলের টান বেশি মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর দিকে। ফের হযরত থানভী বলেন যে হযরত গঙ্গুই এসা মানুষ ছিলেন যে ছিলেন এই জমানার, কিন্তু একদম আসলাফের জমানার মানুষের মতো ছিলেন তিনি, বিলকুল আসলাফ একরামের জমানার মানুষেরই মতো ছিলেন তিনি, আসলাফের সেই কাতারের মানুষেরই মতো ছিলেন তিনি। এত বড় বড় আকাবের দিন আল্লাহ আমাদের নসিব করছেন, এজন্য তাদের এলম, তাদের আমল, তাদের হায়াত, এগুলো পড়তে থাকা চাই, শুনতে থাকা চাই। তাদের আমার তো বিশ্বাস যে তাদের নাম শুনলে, নাম নিলে অন্তরে নূর পয়দা। তাদের নাম নিলে অন্তরে নূর বাড়তে থাকে, এবং মামুলি নূর না, আদিমুসান নূর বাড়তে থাকে। এসা এই সকল আকাবিরকে আল্লাহবাক বানাইছে, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কারো ভয়ে কোন আতঙ্কে আকাবের পথ ছাড়া যাবে না, বরং এই হক নিয়ে এই আকাবের রাস্তা নিয়ে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মুলকে পায়ে পায়ে গদা লঙ্গ নেস, মুলকে খুদা তঙ্গ নেস। ফকিরের পা ল্যাংড়া না, ফকির বেচারা ড্যাংরা হলে ল্যাংড়া, কুটি থাকে, চাকরি থাকে, মহল্লায় মহল্লায় দূরে দিয়ে থাকে, দূরে দিয়ে থাকে। ফকিরের পাক কিন্তু ল্যাংড়া হয় না, আর আল্লাহর দুনিয়াও ছোটখাটো না। ফকির তুই কত দূর যাইতে পারতি যা, শুনতেছ ভাইয়ের? আল্লাহ পাকের দিনের কাজ করার জন্য আল্লাহর দুনিয়া ছোট্ট না, কোন মামুলি না, সংকীর্ণ না, যেখানে আর জায়গা নেই, এক জায়গা ছুটলে তো বেরার জায়গাই নেই। এরকম পাগলামি মাথায় না আসেছে, মাথা খারাপ না হওয়াছে, দিলকে সাফ রাখা চাই। আল্লাহ পাকের এই পৃথিবী মাশা আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ আল্লাহ পাক বলছেন যে কি আছে না আছে, হ্যাঁ আলম কি আব্দুল্লাহ আছে, আলম তখন আব্দুল্লাহ ওয়াসিয়াতান ফাতুহাজিরু ফিয়া, হ্যাঁ কি আয়াত সেটা তুমি যেটা কইছ পড়ো সেটা। পানা শুরু করছো তো না ভাই, কে এই লোকটাকে বন্ধু, এই লোকটাকে বলো তো ভাই, বিদেশি ফোন মনে হয়, বলো যে মজলিশ চলে, কে জিজ্ঞেস করো, তুমি বলো যে এক ঘন্টা পরে কথা বলো। হ্যাঁ আলম তখন আরদুল্লাহ ওয়াসিয়াতান ফাতুহাজিরু ফিহা, কোরআন শরীফ আল্লাহ বলেন যে আমার জমিন কি সুবিশাল ছিল না, তো তোমরা সেখানে হিজরত করতে পারো নাই, ফাতুহাজিরু ফিহা, যেখানে আল্লাহ পাকের কামেল দিন নিয়ে চলা সম্ভব দরকার হয় সেখানে হিজরত করে যাওয়া চাই। কোন জায়গার সঙ্গে কোন এসক মহব্বত তোরাই, মজরু যেরকম লয়লার পাগল ছিল, কোন মাটির সঙ্গে এরকম পাগল হওয়ার তো কোন দরকার নেই, আসলে দরকার বরং মহব্বত আল্লাহর জন্য, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য, আল্লাহ রসুলের পরে আকাবের দিনের জন্য, আসলাম উম্মতের জন্য, এবং তারা যে আল্লাহর দিন রেখে গেছে সে দিনের জন্য মহব্বত, বা সেই দিনের জন্য যেখানে সুবিধাজনক জায়গা পাওয়া যায় সেটি আমাদের জন্য পৃথিবীর শহর। নিউ ইয়র্ক তোরাই বড় শহর, হাজুর থাকিউল উম্মত মাওলানা আসিফ আলী থানভ রহমুল্লাহর থানা ভবনের এই ছোট বস্তিটা পৃথিবীর সেরা শহর এবং সুবিশাল শহর। ওটা একটা ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রাম পিঠা বিশাল বিশাল বড় বড় শহরের চেয়েও সেটার মর্যাদা অনেক বেশি। সেখান থেকে বড় বড় আউলিয়াউল্লাহ পয়দা হয়েছেন, বড় বড় আরিফিন পয়দা হয়েছেন, কবি জাগা মঞ্জিলে আউলিয়া থি, হ্যাঁ না, মুক্তি সবিতা রহমুল্লাহ বলছেন সকল আসার কখনো এই জায়গা ছিল আউলিয়াউল্লাহর ঠিকানা, কবি এ জায়গা মঞ্জিলে আউলিয়া থি, ফারিস্তু কি মাহফিল থি, নূর এ খুদা থি, ফেরেশতাদের মাহফিল ছিল এটা, এবং আল্লাহ পাকের নূরই নূর ছিল, বজম হুদা থি হেদায়তের মাহফিল ছিল। হ্যাঁ সে ছোট মাহফিল, এ ছোট সি বস্তি, এ ছোট সি মজলিস, এ ছোট সি বস্তি, এ ছোট সি মসজিদ, খুদা জানে ক্যা থি, মুজদ্দিদ কি মজলিস থি, নূর এ খুদা থি, মুজদ্দিদ কি মজলিস থি, নূর এ খুদা থি, হ্যাঁ না, এ ছোট্ট একটা মসজিদ, ছোট্ট একটা বস্তি, ছোট্ট একটা মজলিস কি ছিল, যে মুজদ্দিদের মজলিস ছিল, আল্লাহ পাকের নূরই নূর ছিল, সিফ আল্লাহ পাকের নূর আর নূর ছিল। এসা এই জন্য যেখানে কোন আল্লাহ বলা থাকে সেখানে আসমান থেকে নূর তাজালিয়াত বর্ষণ হয়। হ্যাঁ আমার শেখ আহমদুল্লাহ আলাই বলছিলেন, হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব আহমদিন আহমদুল্লাহ আলাই মজলিসে গেলে বলছিলেন যে তেরি মজলিস কে ফয়জে খাস কে, তেরি মজলিস কে ফয়জে খাস সে হাম সব নে হেজাবাত জাহাঁ তা আরশ মরফুন নজর পায়া। হজরত জি আপনার মজলিসে বসার পরে, আপনার সুবত পাওয়ার পরে মনে হয় কি যে আরশ আজম পর্যন্ত সব পর্দা উঠে গেছে, সব পর্দা সরে গেছে, পর্দে উঠে হয়ে ভি হ্যাঁ উনকি ইদার নজর ভি হ্যাঁ বড় কে মুকদ্দর আজমা সর ভি হ্যাঁ সঙ্গদর ভি হ্যাঁ। হ্যাঁ এক বুজুর্গ বলছেন যে মিয়া পর্দা তিনি সরায় দিচ্ছেন, মহান আল্লাহ দেখো এখন কিসমত পরীক্ষা করে দেখো কত উর্ধে তোমার উড়াল হয়। আসল তো এই যে গুনাহ থেকে বাঁচা, গায়রুল্লাহ থেকে বাঁচা এবং আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসা করা। গুনাহ থেকে বাঁচে যখন মানুষ কোন আল্লাহ বলাকে প্রাণ দিয়ে মহব্বত করে তো উঠা বসা করতে থাকে এবং তাদের বাতলানো থোড়া বহুত কিছু আমল আর জিকিরের আব্বাস বানায়, ফের আল্লাহর কসম সে আল্লাহর দিকে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। দুনিয়া তার যা মনে চায় তাই, যা মন চায় তাই মনে করতে থাকে। কিন্তু দুনিয়াওয়ালাদের মন চাও দিয়ে আসা যায় কি, কে কি মনে করলো, এসব ধান্দা করে তো ফায়দা নেই। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কি সেটা না দেখা উচিত। হ্যাঁ, আল্লাহ পাক জেলে জেলে আলু আমানো আলু আমাদের সকলকে তৌফিক দেন। কি ভাই এটা তোমার, এটা খুইলা না হয় এটা দিয়ে আরম্ভ করি, লাঠি ছোটাও আশপাশে নাই, পানি দাও, এটা ঠিক করো আর না হলে কিন্তু এটা দিয়েই হয় না। বৃষ্টি হয়েছে সে দেখি, বৃষ্টি না বেশি, আরে ভাই এটা কোথেকে নিয়ে আসলে ভাঙ্গাচুরা রফিক, নওগাঁর পোলাটা কোন দিক গেল, খাইতে গেছে মনে হয়, ওরে নিয়েও নানান জ্বালা। আল্লাহ আসান করে দেন, এরা এত বৃষ্টি বেশি হলে তো ফের এরা বিচারেরা কেমনে কি করবে বাইরে, অনেক বৃষ্টি হালকা, আমাদের আগের থেকে যদি এরকম প্রোগ্রাম থাকত তো আমরা এখানে শামিয়ানা দিয়ে দিতাম, তাই না, যেটাকে আগে এরকম আমরা অনেক বছর করছিলাম, শামিয়ানা না তেরপাল দিয়ে দিই ওখানে আমরা, তেরপাল, হ্যাঁ তাতে সহজ হয় লোকদের জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করে, কষ্ট হয় কিন্তু দেখো যে হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশাহী ত্যাগ করছেন আল্লাহ পাকের জন্য, তো বাদশাহী ত্যাগ করা মামুলি জিনিস, হ্যাঁ না, এক লোক এমনি হাল লাঙ্গল চুস্ত ভালো লাগে না, গিয়ে কোনো আল্লাহওয়ালার কাছে খাদেম হই, এদিকে আল্লাহরে পাইলাম, ওদিকে আল্লাহওয়ালা যা খান পোলাও বিরিয়ানি কোরমা এবং রুই মাছের মাথা পদ্মার ইলিশ কিসমতে থাকলে সেটাও খাইল, আল্লাহ যদি কিসমতে রাখে, অনেকে কিন্তু মতলবের মধ্যেই মুক্তালা থাকে, আক্রান্ত থাকে, কিন্তু কথাটা এমন সুন্দরভাবে সাজায় গুছিয়ে বলতে জানে, শুনলে কিন্তু অসুন্দর লাগে না। আল্লাহ এরকম গ্রাম দেশে অনেক লোকের দেখছি আমি যে কথা একদম খোলামেলা বলে কিন্তু কয় কিন্তু প্যাটের কথা। মিনাতে এক লোক আমাদের সঙ্গে এক হাদি সাহেব ছিলেন, কোথায় নারায়ণগঞ্জের নাকি মুন্সীগঞ্জের, মুন্সীগঞ্জের হাদি সাহেব, তা আমরা যেদিন আরাফা যাব না মিনা থেকে, না আরাফা যাব, তা এখন ওই খানা এখনো দেয়নি, ও সব হাজিদের বিভিন্ন গ্রুপে খানা গেছে খাইতেছে তারা, বিরিয়ানি বিরিয়ানি খাইতেছে লোকেরা, আমাদের গ্রুপে খানা আসেইনি, তার লোকও অনেক একদম কত এক দেড়শো হবে না, দেড়শোর মতো হবে, খানা আসেনি। এই লোকদের মধ্যে কিছু লোক এরা গিয়া সে পিটায় পাটায় বিভিন্ন জায়গা থেকে ধুড়ুম ধুড়ুম করে ওই যে কি এটা মোয়াল্লেম, মোয়াল্লেমদের ওখান থেকে কিছু কেমনে কেমনে কাড়ে কেটে নিয়ে আসছে প্যাকেট পুকেট, আইনা ওরা নিজেরা খাইতেছে কোনায় কোনায় জায়গায় জায়গায় বসে। আমাদের পাশে যে হাজি ছিল সে হাজি বেচারা আমরা যেই হুজুরের সঙ্গে গেছিলাম তার ব্যাপারে বলতেছে যে সে তো নাই সামনে, তারে কিন্তু খেতাব করে বলতেছে তুই তো আমার বাড়ি আমার বাসায় কয়বার গেলি, তুই দেখিস না যে আমার 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 যে আমার বাড়িটা তিনতলা এটা দেখছিস না তুই, সিঁড়িটা কত বড়, আর এই ঘরে ঢুকস আমার ঘরে রুমগুলোতে এসি আমি কিভাবে থাকি খাই সবই তুই দেখলি, আর আজকে তুই আমার এইভাবে কষ্ট দিস, আল্লাহ লোকের কথা এত মজা না, মানে তুই আমাকে এরকম কষ্ট দেশ, তোর তোর এখানে আসলাম, এই তুই খানা দানা উঠেছিস, যেখানে উঠেছিস তুই উঠেছিস, যা একরকম থাকছি, মিনে আসছি, যাকে এখানে কষ্টের জায়গায় কষ্ট করি, খাওনটা তো দিবি, তোর পয়সা দিছি না, তুই খাওনটা তো দিবি, যখন ক্ষুধা লাগে এই পেটের পেটটা তো এরামের কাপড় পরা না, সব তো উদা মেয়ে মানুষরা তো সেলোয়ার কামিজ পরাই থাকে, পুরুষটা এক এরামের কাপড় নিচে আরেকটা উপরে, ওইটার কারণে শরীর পুরো ঢাইকা রাখা যায় না, ফাঁকে ফুকে দেখাই যায়। এক সাইকোলজিস্টকে দেখলাম মিনাতে, আমি আমি গেছিলাম ইস্তেঞ্জা করতে যাইতেছিলাম মহানাথ তৈরকে নিয়ে, দেখলাম যে সে ওই যে উপরের কাপড় সেটারে কোমরের বাইরে, আমি দেখা শর্মে আড়ালে দাঁড়ায় গেছি এবং চুপ দাঁড়াইছিলাম না, হ্যাঁ যে ওখানে যাব না, বেচারা দেখে গেলে শরম পাই কিনা। তার ছেলে ছিল, দেখলাম যে তার ছেলে আরেক পাশে ঠিক বাবার অনুকরণে একই রকম করতেছে। আবার ওই আমরা থাকতাম যে রুমে মিনাতে, উনি কাফি দূরে আমার থেকে সিট নিয়েছেন, আমাকে অনেক বেশি মহব্বত করেন, কিন্তু সিট নিয়েছেন দূরে যে একটু ডিস্টেন্স রাখি, কারণ অন্যান্য দিকে সুবিধা অসুবিধা কখন কি হয় সেটার জন্য। সেখানেও দেখতাম মাঝে মধ্যে গায়ের কাপড় সব পড়ে যায়, তো কয়েকবার এরকম বারবার পড়লে আমরা দিকে শরম পায়ে মাথা নিচু করে থাকতাম। তো উনি কথাবার্তা এত মজবুত থাকতেন যে আমরা যদি দেখি ওনার খেয়াল হচ্ছে না, একবার হঠাৎ দেখে ফেলছেন যে আমরা দেখছি, পরে তাড়াতাড়ি কাপড় উঠে গায়ে দিয়েছেন। আজিব তো ওই বেচারা হাজিদে যে সে তার ক্ষুধা লাগছে, তুই খাওনটা দিলি, আর তিন বেলা অন্তত আর কিছু না দেশ ডাল দিয়েই দুগা ভাত দে, ডাল দিয়েই দুগা ভাত দে, তবুও তো পেটের দিকে তাকায় বলে, তবুও তো ওরে একটু দিলে হয়তো একটু বুঝে যে না কষ্টের ভাগে কষ্টই করি, এম তুই জামু আরাভায় আর তুই এখনো খাওন দিলি না, সবাই খাওন দিল তুই দিলি না কেন, সবাই দিতে পারলো তুই দিতে পারলি না কি জন্য, না হয় সবর করার কথা কর, সবর করলাম, কিন্তু সবর ঠিক আছে, সবর করার জায়গা সবর করতে হবে, কিন্তু আমি ওই প্যাটের দিকে হাত দিয়ে আমাকে বলে এগুলি সব মানে আমার আমাকে শুনে দিচ্ছে, কিন্তু ওই ওই লোকের খেতাব করে যে বলে যে অরে এরকম বুঝাইতো আমি সবর কর, কিন্তু অরে বুঝাইলে হয় বুঝে, আমি মিনাতে হাসতে হাসতে এক তুমি তো ছিল না বোধ ছিল মানুষের ছিল, হাসতে হাসতে আমার অবস্থা কাতর হয়ে গেছে। এরপর থেকে বেচারার জন্য এত মহব্বত হয়ে গেছে, আমি তো এইসবকে বলছি যে এর নাম্বার টাম্বার লো, খুব আচ্ছা মজাদার লোক, ঢাকা গেলে একে জরুর খানকায় আনো তার কথা শুনবো। এই পরে ওখান থেকে আরাফায় গেলাম, পরে এই লোকরা আর খোঁজাখুঁজি কিছু পাই না পাই না, মক্কা শরীফ গেলাম আর পাই না, আমি বাবা তৈমকে বললাম ওই লোকটা আরে পাও না, তাই না এদিক ওদিক খুঁজে দেখে কয় না আর পাই না, তুমি নাম্বার কেন রাখো না মিয়া, ওর আমি রাখারাই করতেছি, তুমি নাম্বার রাখো না বললাম নাম্বার রাখতে। এই পরে একদিন কাম মসজিদুল হারামে হাঁটতেছি, এক কোন দিক যাইতেছি, হঠাৎ ওই লোক জোর দিয়ে এসে দেখা করছে একদিক থেকে উইটা দেখে আমাদেরকে আগে দেখা করছে, আমি বললাম আরে আপনার কত খুশি, পরে মানে তৈরি করলাম নাম্বার লো ভাই নাম্বার লো, হ্যাঁ ওই পরে ওখান থেকে যাই হোক খানা দানা পাইছি কি পাইছি না তো মনে নেই, ডাল ভাত দিছিল সেটি না ডাল ভাত দিছিল আলহামদুলিল্লাহ, পরে খায়া পরে রওনা হয়েছি। এখন তো বাস বাস তো ওই মোয়াল্লেমের গাড়ি আসবে বাস আসবে সেই বাসে যাওয়া লাগবে, এখন আমরা ওই বাসের অপেক্ষায় দাঁড়ায় আছি, এখন আমরা গিয়ে দেখলাম যে ওই লোক ওই হাজি সাহেবদের সেও দাঁড়ায় আছে, পরে কতক্ষণ দাঁড়ায় তাইকে দূরে পরে হাঁটতে হাঁটতে আইসা আমাদের কাছে আসছে, আইসা ওই লোকের খেতাব করে লক্ষ্য করে বলে ও তো আশেপাশে নাই আমরাতেই বলতে থাকে তোরে দিবে বাস সব মানুষের বিরিয়ানি খাইলো আর তুই যুগে ডাল ভাত জোগাড় করতে পারিস না, আর তুই যুগে ডাল ভাতও জোগাড় করে খাওয়াইতে পারলি না, আর তোর তোর হ্যাঁ তোর দিব মাস আইতেই অনেক দিকে আরাম। সফরে মজাদার কথা বলার সাথী থাকলে সফর আসার লাগে। আমার শেখ রহমতুল্লাহ এরকম মজাদার কথা বলার লোক পাইলে অনেক খুশি হইতেন এবং ফের বলতেন যে ওই লোক কোথায় ধরে ডাকো হজরতওয়ালার থেকে এই তবিয়তের আসর কি নিজের মুড়িদের উপর পড়বে না? আল্লাহ রহম করে। যাই হোক, আল্লাহ তাআলা মা আজ এখানে কোথেকে আসলাম মাওনা, কোথেকে কি না বলতেছিলাম আগে ভাই কি? আরে ভাই তোমরা হ্যাঁ যাই হোক, তো স্টেশনের পর স্টেশন সাব স্টেশন এগুলো ঘুরা করতে করতে কাফি দূরে চলে আসছে, আল্লাহ তাআলা মাফ করে। বহরহাল তো বলতেছিলাম যে মানুষ আল্লাহর জন্য কষ্ট করলে আল্লাহ পাক খুশি হন, যেই বান্দারা আমার জন্য কষ্ট করে, আর যতটা কষ্ট হয় তত বেশি আল্লাহ পাকের প্যার, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ পাকের মায়া মহব্বত কলবে নসিব হয়, জিন্দগিতে নসিব হয়, দুজাহানে নসিব হয়। এজন্য কোন পেরেশানি এবং কষ্টের হালতে ঘাবড়ানো চাই। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন যে তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবড়ায়ো কা, ওয়ারে কেসা শের মনে করছে দেখো মিয়া, তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবড়ায়ো কা, ওকাব একটা পাখির নাম। হ্যাঁ, এটাকে আমাদের দেশে কি পাখি বলে কে জানে, ডিকশনারি দেখো তো কি পাখি এটা ওকা। যেমন যে এক পাখি আছে ইগল, অনেক উর্ধে উঠে, এক পাখি আছে আমাদের গাঁও গ্রামে হেসা বলে, হেসা কালা একটা পাখি যে চিল মিল কোনো কিছুরে পাইলে খালি ঠোকরাই দিতে থাকে না, ওই পাখিদের রাজা নাকি এরকম লোকে বলে। ও অনেক উঠতে পারে, কিন্তু যেই পাখি যত উড়ে ও গিয়ে উঠে মাথার উপর দিয়ে উড়ে যায়, দেখা যায় আমি তোর রাজা, বুঝলে? যেই পাখি হোক, যেই পাখি অনেক বেশি উর্ধগামী, তো সেই পাখি উঠতেছিল এমন সময় প্রচন্ড বিপরীত হাওয়া মানে ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড় যেটা বিপরীত দিকে তাকে উড়ে নিয়ে যাওয়ার আশঙ্কা। তো ডক্টর ইকবাল মরহুম বলেন যে হে উর্ধগামী পাখি তুই ভয় করিস না, বিপরীত হাওয়ার প্রচন্ডতা দেখার কারণে, হ্যাঁ তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবড়ায়া বায়ু কা, ইয়ে আতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, এরকম এইরকম প্রচন্ড বিপরীত হাওয়া আসে তোকে আরো ঊর্ধ্বে উড়ানোর জন্য, মানে যত বেশি ভয়ঙ্কর প্রচন্ড হাওয়ার প্রচন্ডতা হবে তত ও আরো বেশি উড়াল দিবে ঊর্ধ্বের দিকে, যাতে ওই হাওয়া ওরে ধরতে না পারে। ইয়ে আতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? ডক্টর ইকবাল মরহুম দার্শনিক কবি ছিলেন, যাকে শায়ের মাশায়েখ বলা হইত, তো তিনি তার কবিত্বপূর্ণ দার্শনিক ভাষা এভাবে বয়ান করছেন। কিন্তু আর এফ এ কামেল হজরত খাজা আজুল হাসান মুরজুক রহমতুল্লাহ, মুজাদ্দিদুল মিল্লাত হজরত হাকিম মোহাম্মদ মাওলানা আসাদ আলী থানভী রহমতুল্লাহ এর মূল্যবান নসিহতকে এভাবে উদ্ধৃত করছেন যে মালেখা জু চাহে কর তসরুফ ক্যা বজা কিসি ভি ফিকির কি হ্যায়, মহান আল্লাহ আপনি আমার মহান অধিপতি, আপনি আমার মালিক, গোলামকে মালিক যেভাবে পালেন গোলাম সেভাবে খুশি থাকে, ডাল খাওয়ালেও খুশি, হ্যাঁ না সে তেহারি খাওয়ালেও খুশি, লখনৌ দিল্লির বিরিয়ানি খাওয়ালেও খুশি, আর যদি বলেন না আজকে লখনৌ লখনৌ বা দিল্লির বিরিয়ানি পাকাই নেই আফগানিটা খা তাও খুশি, বলে আফগানিটাও না আজকে খা হায়দ্রাবাদিটা তাও খুশি, কেউ কাশ্মীরি বিরিয়ানি পাকা ঠিক আছে, যেটাই দেন মনি মালিক সেটাই গোলামের জন্য খুশির বিষয়, সুখের বিষয়, মর্যাদার বিষয়, হ্যাঁ না? এক বুজুর্গ, এক বুজুর্গের গোলাম ছিল, তো সেই গোলামকে বুজুর্গ বলছেন, তোমার আমল এবাদত আল্লাহর জিকির চোখের পানি তাহাজ্জুদ দেখে আমার দিল মুগ্ধ, তো আমার মন চায় যে তোমার আমি কিছু এনাম দিই, কিছু হাদিয়া তোফা দিই, তো কি দিব, তুমি কোন বলো যে কি কর্তা পছন্দ করো, সেই কর্তা তোমার জন্য কিনে দিব, পোশাক কিনে দিই, পুরা পোশাক বানিয়ে দিই, পোশাক সেট, তো তুমি যেভাবে বলবা, যে রং, যে ডিজাইন, যে দাম, যে কোম্পানি, সেটাই আমি করব। গোলাম বলছে যে হুজুর, গোলামের কোন পোশাক পছন্দের পোশাক হয় না, মালিক নিজের চোখ দেওয়া যে পোশাক পছন্দ করেন সেটাই সুন্দর পোশাক, সেটাই সবচেয়ে দামি পোশাক। আমার চোখের পছন্দ, আমার মালিকের চোখের পছন্দ, কতটা পার্থক্য! একজন প্রজার পছন্দ আর রাজার পছন্দ, আর এখানে বন্দার পছন্দ আর মহান রব্বুল আলমিনের পছন্দ, হ্যাঁ না? তো যাই হোক, তো বুঝার বিষয় না। তো উনি যেটা বলছিলেন যে আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, তো গোলামের চোখের চেয়ে রুচি চেয়ে মনিবের চোখ এবং রুচি উন্নত, এজন্য আপনি যেটা পছন্দ করবেন সেটাই আমার পছন্দ। তো উনি বলছেন যে তোমার পছন্দের কোন খাবার থাকলে সেটা বলো, সেটা ব্যবস্থা করি খাওয়াই, আমি খুশি হব। তো গোলাম বলছে যে হুজুর, যেই খাবার মালিক পছন্দ করেন গোলামের জন্য সেটা সবচেয়ে উত্তম খাবার, সবচেয়ে সুস্বাদু খাবার, সবচেয়ে দামি খাবার। ফের বললেন যে তো তোমার জবানে শুনি তোমার নাম, বললেন যে গোলামের কোন নাম হয় না, মালিক যে নামে ডাক দেন সেটাই গোলামের সবচেয়ে সুন্দর নাম। এই কথা বলতেই ওই বুজুর্গ একদমই বেহুস হয়ে গেছেন, চিৎকার দিয়ে বেহুস হয়ে গেছেন। কিছুক্ষণ পর হুশে আসলে তো গোলাম বলছেন যে হুজুর, না ওই মনিব তখন বললেন যে হে গোলাম, তোমাকে আল্লাহর জন্য আজাদ করলাম। গোলাম বলল যে হজরত, আজকে হঠাৎ করে, হে মনিব, আজকে হঠাৎ করে আপনি কোন খুশিতে আমাকে আজাদ করলেন? তো ওই বুজুর্গ বললেন যে আমি তো আমার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের গোলামি কি রঙে, কি রুচিতে, কি মনে, কোন চোখে কিভাবে করতে হয় তা তো আমার অজানা ছিল, সেই সবক আমি আজকে তোমার নিকট পাইলাম। যে নিজের পছন্দ না, আল্লাহর পছন্দ, মালিক যে হালে রাখেন, হ্যাঁ না, মালিক যে হালে রাখেন সেটা সবচেয়ে সুন্দর হাল। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক যখন যে হালে রাখেন, এজন্য হুজুর গানের দিন বলেন আল্লাহ পাক কাউকে অনেক ধন দিচ্ছেন তার জন্য অনেক ধন, এই হালই সুন্দর। আবার কাউকে আল্লাহ পাক গরিব বানাইছেন তার গরিব থাকাই ভালো, কাউকে আল্লাহ পাক পথের মিসকিন এবং ভিখারি বানাইছেন তার ভিখারি থাকাই ভালো, যাকে বাদশাহ বানাইছেন তার বাদশাহ থাকাই ভালো, যাকে প্রজা বানাইছেন তার প্রজা থাকাই ভালো। নিজের হালের উপর নিজে খোঁজ থাকা এবং এটার যে হক এবং শুকর সেটা পুরা করা। আল্লাহ গরিব বানাইছেন ভাই, গরিব হয়েছে আলহামদুলিল্লাহ, এই হালে থাইকে ঝামেলা কম, পরেশানি কম, হিসাবও কম, তো যদি এই হালে থাইকে আমি আল্লাহর বন্দিগীটা করতে পারি, হুকুম মানতে পারি, সুন্নত তরিকা নিজেকে করতে পারি, তো ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে ঢুকবো গিয়ে। কেসা আজিব মজার জিনিস, পোলাপান যখন নানা বাড়িতে যায়, ছোটবেলা ছোট ছোট পোলাপান নানা বাড়িতে যায় না, তো কয়েক ভাই বোন মিলে একসাথে যাইতে থাকে, নানা নানির সঙ্গে সম্পর্ক এবং মহব্বত এমনটা আশ্চর্যজনক থাকে যে নানা বাড়ি মামা বাড়ি কাছে আসলে পোলাপান দৌড় দেয়, তা আমি আগে যাবো, তুই তোর আগে যাবো, ও দৌড় একদিকে, ও দৌড় একদিকে। আর যদি এরকম হয় যে কাছাকাছি গেলে বাগ বাগান আছে, তো একটা ফট করে মদ্যখান দিয়ে বাগানে মাঝখান দিয়ে দৌড়, কি কথা বুঝেন নাই, আরেকটা কোন শর্ট রাস্তা চিনে ফাঁকা ফুকা দিয়ে ওই দিকটা দৌড়, তো গিয়ে একদম আগে উঠে নানির সঙ্গে দেখা, নানার সঙ্গে দেখা, ফিরে তোর ভাই বোনেরা না আসার কথা, ওরা আসতেছে, ওরা ওই আমি দৌড় দিয়ে আগে আসছি, ওরা পিছিয়ে উঠে গেছে, আর তোর রানী খুশি, আরে কত মহব্বত করে, দূরে আগে আমার সঙ্গে দেখা করতে এসে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, চার মগ ফিরত রব্দিকুম জন্নতিন আর্দু হাসামা ওয়াত। মহান আল্লাহর দিকে দৌড় দেওয়ার চেষ্টা করা চাই, কত জলদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, তার আগে পৌঁছতে পারি। এবং আশ্চর্য হল আল্লাহাক মোহব্বত, এসা আল্লাহাকের মোহব্বতের শান, মেজাজ বলবো কিনা, মাজাজান বলা যেতে পারে, আল্লাহাকের এসা মোহব্বতের মেজাজ এবং আখলাক যে তাকে লোকেরা মোহব্বত করবে, শুধু তিনি এটাই চান নাই, সিরিয়াস মোহব্বত চান। এরপর আরেকটা হচ্ছে যে আমি জানি না এই ভাষায় আর কেউ এই কথা বলে কিনা যে সিরিয়াস মোহাম্মদ চান। হ্যাঁ, আর আসাদ হুব্বাল্লাহ এর দরিন কোরআন শরীফের আয়াত। আরেকটা হল যে রব্বুল আলমী মোহাম্মদ খালি সিরিয়াস চান না, সিরিয়াস মোহাম্মতের সিরিয়াস প্রতিযোগিতা চান, সিরিয়াসলি প্রতিযোগিতা। আর সেটার দরিল অফি জালিকা ফালিয়াতানাফাসিল্মুতানাফিসুন সূরা ৩০ নম্বর পারা, আম্মা পারার মধ্যে এই আছে যে হফি জালি কেফালিয়া যে তোমার মালিককে তোমার মাহবুবকে খুশি করার জন্য তুমি প্রতিযোগিতা করে দেখাও, ফালিয়াতানাফিসুন। আর বলছেন কি যে যারা যারা প্রতিযোগিতাকারী তারা যারা প্রতিযোগিতা করে দেখায়, এরকম বলেন নাই যে একলা দুই চারজন বাকিরা বাদ দেখ, না, যাদেরই মহব্বতের জোশ আছে প্রতিযোগিতা নামও দেখাও, এবং দৌড় তৈরি সবার দৌড়ই আল্লাহ দেখেন। হ্যাঁ, বাকি রইল সে আমি যদি একদম আগে যেতে না পারলাম তো কি হবে, এই রাস্তা আজই যে নম্বর সিরিয়ালে আগে গেলাম না পরে গেলাম এটা দেখার বিষয় না, মালিক দেখলেন যে দৌড় ও দিছে। হ্যাঁ, ইউসুফ আল ইসলামকে যখন কুয়ার থেকে উঠানোর পরে সুন্দর ইউসুফ আল ইসলামকে বিক্রির জন্য বুড়ি ঘোষণা দিছিল, তো না মালিক যে পাইছিল তারা যখন ঘোষণা দিছিল, এক বুড়ি বেচারিও কিচ্ছু নয়, সামান্য কিছু ঘরের মধ্যে কানা করেছিল, এটা নিয়ে রওনা হয়েছে। তো লোকেরা বলছে যে তুমি যাও কোন গ্রামে, ওইখানে তো এমন সুন্দর ছেলে, এর খরিদ খরিদ করার জন্য তো লক্ষ লক্ষ টাকা নিয়ে লোকজন লক্ষ দিনার দেহাম নিয়ে আসছে ওখানে হাজির, এবং মানে কি বলে এটাকে ভাই মাই আজিদকে কি বলে, নিলাম, নিলামে বিক্রি হবে, নিলামে বিক্রি হবে, মানে কে কত বেশি। হ্যাঁ না, বাংলাদেশ এই নিলাম বলে না কি, হ্যাঁ ডাক ডাক, হ্যাঁ সাবার ডাক উঠছে ওখানে, তুমি কি করবে সেখানে গিয়া। তো তখন ওই বুড়ি যে কথা বলছিলেন এক বুঝে সেটাকে বয়ান করছেন যে কেমন খরিদারা উজাম, হ্যাঁ যে আমি জানি যে আমি কিনতে পারবো না, কিন্তু আমি চাই যে ওর অন্তত খরিদ করতে যারা লাইন দিচ্ছে ওই কাতারে আমারও নামটা থাকবে। হ্যাঁ, আমি নাম্বাসকে দারাত মা হের উজাম, আমার জন্য এতটুকুই বড় সৌভাগ্যের বিষয় যে আমি যা যাকে পছন্দ করছি সে আমার পরম প্রিয়জন যেন জানতে পারেন, কেমন নিজ খরিদারা নে উজাম, আমিও তার খরিদ্দারদের একজন। হ্যাঁ, খরিদ্দারদের লাইনে যারা ক্রেতাদের লাইনে যে দাঁড়াইছিল সেই সৌভাগ্যশীলদের কাতারে আমারও নাম আছে, এইটাই আমার জন্য বড় খুশির কথা। আমি বড় মাপের বলি আল্লাহ হইতে নাই পারি, পারি বা নাই পারি, কিন্তু যারা মহান আল্লাহকে ভালোবাসতে চাইছিল নিবিড়ভাবে গভীরভাবে সিরিয়াসভাবে, তো সেই শাড়িকে রব্বুল আলমিন যেন আমারও নাম দেখতে পারে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি নাম্বাস কেদারনাথ মা হের উজাম, কেমন নিজ খরিদার নে উজাম, সবাই দৌড়াইতে থাকে কিন্তু কে কত আগে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু সারা জীবনই চেষ্টা করতে থাকা চাই, হোক বা না হোক সারা জীবনই চেষ্টা করতে থাকা চাই। হ্যাঁ, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের আল্লাহর মহব্বতে উম্মতের সবচেয়ে অগ্রগামী ব্যক্তি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবসময় এটা নিয়ে ঈর্ষা লাগত, হিংসা মানে যে কারো খারাপ ভালো জিনিস দেখতে ভালো লাগে না সেটার পতন কামনা করা হয়, এটাকে হিংসা বলে, এটা গুনাহে কবীরা, এরকম ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে থাকা চাই, চুপি হে আল্লাহ এই রোগ থেকে আমাকে মুক্তি দেন, ওই ভাইকে বা ওই বোনকে যা নেয়ামত দিছেন সম্মান দিছেন আরো বাড়ায় দেন। কিন্তু অনেকেই দোয়া করতে সাহস পায় না, সেজন্য আমি এর সঙ্গে আমার আকাবের বরকতে একটা কথা যোগ করে দিই, এইভাবে দোয়া করো পাঁচ ওয়াক্ত নামাজের পর, হে আল্লাহ ওই ভাই বা ওই বোনকে যা নিয়ামত বা সম্মান দিচ্ছেন আপনি দেন, আরো বাড়াইয়া দেন, আমাকেও বাড়াইয়া দেন, তাকেও বাড়াইয়া দেন, আমাকেও দেন তাকেও দেন, আমাকেও বাড়াইয়া দেন তাকেও বাড়াইয়া দেন। এই যদি ওই কথাটা বলতে কষ্ট হয় আর যদি আগেরটাই সেরেপ বলা যায় সেটা করাতের মতো সাফ করে দিবে দিলটাকে, একদম পরিষ্কার করে ফেলবে। মানে করাত যেরকম কাইটা দুই ভাগ করে ফেলে না, এক ফালি এদিকে এক ফালি ওইদিকে, এরকম একদম পরিষ্কার করে দিলকে আলোক করে দিবে গায়রুল্লাহ থেকে, একদম সেরেপ আল্লাহর জন্য হয়ে যাবে বন্ধা। হ্যাঁ, আর যদি সেটা নাও হয় অন্তত এতটুকুও বলে, এতেও দিন সাফ হবে এবং আল্লাহর জন্য হবে, হইতে পারে এটাও তাকে অনেক উপর উঠে নিয়ে যাবে। হ্যাঁ না, আল্লাহ কারণ মাকসুদ তো হল দিলকে সাফ করা, চেষ্টা করলেই আল্লাহ পাক তাতে কামিয়াবি দান করেন। হ্যাঁ, তো আকাবের দিনের সঙ্গে যারা সম্পর্কওয়ালা ছিলেন, কেউ কোন স্তরে উঠছেন, কেউ কোন স্তরে উঠছেন, সবাই তো এক স্তরে পৌঁছতে পারেননি। হ্যাঁ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সারা জীবনই ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৌড়াতে থাকতেন, প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন যে আমি দেখি তার একবারের জন্য হলেও তাকে হারায় অগ্রগামী হতে পারি কি না। হযরত তোমার কোন ক্রমেই আর দৌড়াদৌড়ি করে পারলেন না, শেষে বললেন পারলাম না এই বুড়ার সঙ্গে, পারলাম না এই বুড়ার সঙ্গে, একদম কাতর হয়ে গেছেন হযরত তোমার সারা জীবন দৌড়াতে দৌড়েছেন কিন্তু দৌড় ছাড়েননি, দৌড় ছাড়েননি। আমি নম্বসকে দানত মাহের উজম কেমন নিজের ফরি দারানি উজম, কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলছেন যে যারা তোমরা আমাকে ভালোবাসবা, মহব্বত করবা, আমাকে চাইবা, আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বানাইবা, তো অবশ্য অবশ্যই আমি তোমাদের এক একজনকে পরীক্ষা করে দেখব, বিষয় মিনাল খাউফ কখনো ভয় ভীতিকর পরিস্থিতির শিকার করব, ওয়াল জু কখনো অভাব অনুকরণ দিব, ওয়ানাকস মিনাল আমওয়াল কখনো ধন সম্পদে কোনো ঘাটতি আসবে ব্যবসা বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যে কোনো নোকসান হয়ে গেল, ওয়াল আনফুস অথবা কখনো তোমার আপন জনকে দুনিয়া থেকে চলে গেল, অথবা তোমার আপন জনদের কেউ দুরারোগ্য বিধিতে আক্রান্ত হল, ওলাংফুসি অস্থামার হক কখনো তোমার বাগানের ফল ফলা দিতে কোন বিপদ হল মুসিবত হল, অস্থামারাত না অবশ্যই সবির। তারপর রব্বুল আলামিন বলেন এমন সব বিভিন্ন রকমের বিপদে বিপদাবদ আসা সত্ত্বেও যে বন্ধুরা আমার আমি আল্লাহর উপর নারাজ হবে না, আমি আল্লাহর উপর খুশি থাকবে, রাজি থাকবে, আমার দিকে মোতাবজ্জি থাকবে, তাদেরকে সুসংবাদ দেন হে রসুল। শুনতেছেন বাবা শিরিস সোয়াবিরি, এখানে কথার মূল কেমনি ঘুরে গেছেন। হ্যাঁ না, হে রসুল আপনি তাদেরকে সুসংবাদ দেন কি আল্লাযীনা ইযা, সেই কথা আরেকবার বলতেছেন আল্লাহ তাআলা, তার যে হলো কথা তো বলে আসছিনি, সেই কথা আরেকবার অন্য টাইপে অন্য ঢঙ্গে বলতেছেন, অবাসী সোয়াবিন সবরকারীদেরকে আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, মানে এখানে আল্লাযীনা মানে এখন যদি মানে বলি তাহলে এটা হবে আফে বয়ান, আর যদি আল্লাযীনা বদল হয় হইতে পারে সিফত হলে হইতে পারে। অবাসী সোয়াবিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা সিফত, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, আর যদি বয়ান হয় তো সিফতে মুজহা হবে। হ্যাঁ না, তো তখন এটা আত্মবয়ানের মতো সিফতে মুজহা কি মানে বিষয়টা এই মানে এই যে সকল বান্দাদের উপরে কোন অনাকাঙ্ক্ষিত বিষয় আসলো, কোন মুসিবত আসলো, কালু তখন তারা অন্তর থেকে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ মানে আমি তো আল্লাহ, নিঃসন্দেহে আমি তো আমরা তো আল্লাহ এবং আল্লাহ পাকের নিকটই আমাদের ফিরে যেতে হবে। আমি আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ, আমার জীবন আল্লাহ, আমার সম্পদ আল্লাহ, আমার সন্তান আল্লাহ, আমার সব আপনজন আল্লাহ, আমার সব কিছু আল্লাহ, আমরা সব আল্লাহ, আর আল্লাহ নিকটই ফিরে যাব। তো মানে তারা কোনো টেনশন করে না, তাদের কোনো পেরেশানি নেই, বা ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক খুশি হয়ে বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। হ্যাঁ না, এই যে এই বন্দারা উলাইকা আবার এখানে আবার উল্লেখ করছেন, আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম বললে কিন্তু হয়ে যায় কথা, কিন্তু না আবার উলাইকা বলতে হবে, উলাইকা, ইয়ানি আল মাউসুফুনা বিজালিকা, তাফসীর ওয়ালারা এখানে এটা লিখেছেন আল মাউসুফুনা বিজালিকা, মানে উল্লেখিত বৈশিষ্ট্যাবলী সম্পন্ন ব্যক্তিগণ বান্দাগণ, উল্লেখিত বৈশিষ্ট্যাবলী সম্পন্ন বান্দারা, আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম, তাদের মহান প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল রহমত সমূহ, স্পেশাল নজর থাকে মহান আল্লাহ তাদের প্রতি, রহমা এবং যে রহমত যেটা সেটা তো থাকি, আর সলাওয়াত স্পেশাল রহমত, খাস রহমত, বিশেষ দৃষ্টি আকৃষ্ট হয় তাদের প্রতি আমার, সলাওয়াত মানে তাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকে, বিশেষ দৃষ্টি থাকে, বিশেষ নজর থাকে, ওরা আমার বিশেষ নজরে পড়ে যায়, খাস নজরে পড়ে যায়, কিন্তু সে খাস নজরে পড়ে যাওয়ার রাজকীয় আসমানি ভাষা কেসা ভাষা, আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম, সলাওয়াতুন, হ্যাঁ সলাওয়াতুন তো রব্বের পক্ষ থেকে, মির রব্বিহিম, হ্যাঁ মিনার রব্বি মিনাল্লাহ না বলে মির রব্বিহিম, যে তার মানে আমার রহমতুল জরিয়া, এই আমি তো ওদের পালি না, ওদের এই কষ্ট দেখলে আর তখনও আমার উপর খুশি এবং সন্তুষ্ট, ওদেরকে দেখলে আমার রহমতের দরিয়া তুফান আসে, সে আমার রহমতের দরিয়া তুফান সহ আমি ওদের দিকে আকৃষ্ট হয়ে যাই, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার রহমতের দরিয়া ওদের দিকে মোতাবজ হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, হ্যাঁ রব্বিহিম ও রহমা দূর, ওদের তো কাম হয়ে গেছে, এটা তর্জমা আমি কি বলবো, হ্যাঁ উর্দু তর্জমাও জানা আছে আলহামদুলিল্লাহ, বাংলা তর্জমাও জানা আছে, কিন্তু কি বলবো, এখানে যে মাসিদ আল্লাহুল কালাম সেটা কত বড় জিনিস, উলাইকে হুমুল মুহতাদুন, ওরা তো মানে একদমই মানে কোন ওরা লক্ষ্যে উপনীত হওয়ার বুঝ বুদ্ধি রাস্তা একদম ঠিক মতো পেয়ে গেছে, বুঝে গেছে যে কেমনে আল্লাহকে রাজি করে ফেলতে হবে, ওরা তো লাইন বুঝে গেছে, হুমুল মুহতাদুন মানে ওরা তো লাইন বুঝে গেছে একদম ঠিক মতো, আমাকে রাজি করার লাইনটা ভালোই বুঝছে ওরা, না এইটা হল এই উলাইকে হুমুল মুহতাদুন, এই ধরনের তর্জমার ঢং ছিল আমার উস্তাদ শেখুল হাদিস মোহন আজল সাহেব রহমতুল্লাহ, হুজুর কোন আয়াত কোন হাদিসের একদম ভিতরের মর্মটা তুলে নিয়ে এসে বলতে পারতেন, আর এমন ভাবে বলতেন মাত করে ফেলতেন এবং মাথায় ফেলতেন পুরো মজলিস থেকে, শুনতেছেন প্রিয় বন্ধুরা, কথা তো মুক্তাসারি বলার খেয়াল ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এর কথা হইতে হইতে কত দূর আসছে, এ হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহ তিনি বাদশাহ ছিলেন, বাদশাহ ত্যাগ করে বরকের বাদশাহ ত্যাগ করে দিয়া আফগানিস্তানের ভিতরে বরক, আফগানিস্তান যেটা আছে না ওরই একটা অংশ প্রদেশ বরক, সে বরকের বাদশাহ ছিলেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহ, সে বাদশাহ ত্যাগ করে দিয়েছেন, আল্লাহর মহব্বতের ঢেউ যখন অন্তরে শুরু হয়েছে, জোশ আসছে না, ভালো লাগে না, এসব ভালো লাগে না, এই দুনিয়া আমি তো আল্লাহর দেওয়ানা হইতে চাই, হ্যাঁ শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ আজ মুদাম আকলে দূর আন্দেশরা, হ্যাঁ এই জ্ঞান বুদ্ধি এবং দুনিয়ার তামাশা বহুত দেখছি, বাদা জি দিওয়ানা সাদান পেশরা, এখন মন চা আল্লাহর পাগল হই, আল্লাহর দেওয়ানা হইয়া জিন্দগিটা কাটাইয়া দি, উস দিওয়ানা কে দিওয়ানা না সুদ, মারা সাসরা দিদ উদ্দার খানা না সুদ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ তো হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ গেলেন, গিয়া একদম একদমই উনকে কুঠে কি জানে ভাগ নিকলা তেরা দিওয়ানা না ঠহরা একদম জন্নত মে বাসা কিসকো কহতে হ্যাঁ, ও দ্বিতীয় মিশ্রা তো দ্বিতীয় মিশ্রা, পহলা মিশ্রা উদ্দেশ্য এখানে উনকে কুঠে কি জানে ভাগ নিকলা তেরা দিওয়ানা, ছুটলেন তো ছুটলেনই ছুটলেন, গেলেন জঙ্গলের মধ্যে পৌঁছলেন, আর তো আল্লাহ পাক যখন দেখলেন যে বাদশাহ ত্যাগ করে দিয়েছে আমার জন্য আসছে জঙ্গলে, আল্লাহ পাক কোন ফেরেশতাকে বললেন যাও তো, ও আমার বন্দার কুদাল আছে, ও তো খাইতো কত পোলা বিরিয়ানি কোরমা আর সব ত্যাগ করে আসছে, তোরে জান্নাতি খুশবুদার বিরিয়ানি নিয়ে খাওয়াই দো, জঙ্গলের মধ্যে অপরিচিত জায়গা, কে জানি হঠাৎ একদম খুশবুদার বিরিয়ানি নিয়ে আসছে, একদম পুরো জঙ্গল খুশবুতে ভরে গেছে, মোহিত হয়ে গেছে, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ নেমত আসছে, খুশি হয়েছেন, আল্লাহর শুকর আদায় করছেন এবং খায় আপনি শুকর আদায় করছেন, তো এক মর্জু বুজুর্গ ওলিয়াল্লাহ ছিলেন আগে থেকে ওই জঙ্গলে, ওখানে থাকতেন আর ইবাদত দুনিয়া করতেন, আল্লাহকে ডাকতেন, দুনিয়ার ঝামেলা ভুলে গেছেন। উনি যখন ওই জঙ্গলে এরকম অপার্থিব এরকম খানার খুশবু পাইলেন, বুঝছেন যে এই জঙ্গলে কোন নতুন পাগল আসছে, আল্লাহর কোন নতুন পাগল আসছে। তো মনের মধ্যে একটা খটকা থাকলো যে পুরান পাগল তো আমি, কতকাল থেকে এখানে আছি, তাকে ডাকি, কিন্তু আমারে দেন, আমি বললাম পুরান পাগল তো আমারে দেন কি চাটনি রুটি, চাটনি রুটি, সে কতকাল থেকে চাটনি আর রুটি, ভর্তা রুটি আসে, মুফতেই আসে আল্লাহর তরফ থেকে, তিন বেলা আসে, খাই, শুকর আদায় করি, পানি খাই, পরে ঝর্নার পানি খেয়ে ফের শুকর আদায় করে দোয়া কালাম করে আল্লাহ পাকের জিকির বন্দিগিতে মশগুল থাকি। কিন্তু নতুন পাগল আসলো তার জন্য বিরিয়ানি, তাও জান্নাতি বিরিয়ানি, ব্যাপারটা কি, এটা কোন পাগল? যাই হোক, পরে উনি খুঁজতে খুঁজতে গিয়া ওই খুশবু যেদিক সেদিক যাইতে থাকেন, গিয়া তো পায়ে গেছেন যে এই তো সেই লোক, চেহারা সুরত দিকে ভাবলেন যে বড় মানুষ মনে হয়, হ্যাঁ হোক বড় মানুষ নিলে যাই মন চায় তাই হোক, কিন্তু নতুন পাগল তো, তার জন্য বিরিয়ানি খাবে, পুরান পাগলের ভাগে চাটনি রুটি আর ভর্তা আর রুটি, নতুন পাগল হয়েছে বিরিয়ানি পাবে এটা। তখন ওই বিচারা এমন এক মজুক তো পাগলা দিতে উলি আল্লাহ, এক তো যে জ্ঞান বুদ্ধি স্থির থাকে এটা বড় নেয়ামত, ওই উলি আল্লাহ যার জ্ঞান বুদ্ধি স্বাভাবিক স্থির, দুনিয়ার কাজকর্ম কর্তব্য বুঝে, আখরাত বুঝে, তার মর্তব্য বড় কথা বলেন না, ওই ওলি আল্লাহর চেয়ে যে সারা দুনিয়ার ঝামেলা ধুইলে খালি আখেরাতই বুঝে আর দুনিয়া বুঝে না, সেই উলি আল্লাহর চেয়ে উলি আল্লাহর মর্তব্য বেশি। ওই রকম বুজুর্গদের মর্জুদ বুজুর্গ বলে, মর্জু মিম জিম জাল ওয়াও বা মজুব জজবুল থেকে মজুব বুজুর্গ না, তো হ্যাঁ ওই পাগলা দুইতের বুজুর্গ। পরে উনি রব্বুল আলমিনকে বলেন কি আল্লাহ আপনিও কি দুই চোখে দেখেন নাকি, দুই বউ থাকে জন্যটা এক নজরে দেখতে হয় না, দুই নজরে দেখলে তো আবার ওর জন্য ভাগ বড়টা, ওর জন্য ছোটটা, ওর জন্য সাড়ে সুন্দরটা, ওর জন্য একটু কম দাম একটা, তা তো ইসলামী নিষেধ যায় নেই। তো ওই বুজুর্গ পাগলামি তো পাগলা দুইতের বুজুর্গ, পরে আপনিও কি দুই নজরে দেখেন, হ্যাঁ আপনি দু নেগা আপনি বস দু নেগা সে দেখতে, তো আল্লাহ পাক দেখলেন যে তো বহুত নালায়কি কথা কয়, পরে আল্লাহ পাক এমনি তো ওরি আল্লাহ কিন্তু পাগলা মরজু মরজু মানে তার জ্ঞান বুদ্ধি স্বাভাবিক থাকে না, স্থির থাকে না, তো পাগলা মানুষ তো পাগলা পাগলা কথা বলি, এটা দোষণীয় কিছু না দুনিয়ার লোক মানুষের কাছে, আল্লাহ পাকের নিকট এটা দোষণীয় না। আল্লাহ পাক জেলা যে লাল মোহাম্মদ আলোর তখন আসমান থেকে বললেন, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসল, হ্যাঁ যে হে পাগলা, হে মর্জু, ওহে মর্জু, হ্যাঁ বেবকুফ তুই আমার জন্য কোরবানি করছিস কতটুকু, কি কষ্ট করছিলি তুই, তুই তো আগে জঙ্গল থেকে ঘাস কেটে নিয়ে একটা কাস্তে ছিল যেটা গাঁও গ্রামে কাঁচি বলে না, শহরে বাংলাতে এটা কাস্তে লেখেন, কোনটা বললে আপনারা খুশি আমি তো জানিও না, কাঁচি বলল, কাঁচি বললো বুঝো যখন মানুষ বললো অসুবিধাটা কি, হ্যাঁ তুই একটা কাঁচি, না 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 ও হো কাঁচি না খুরপি, খুরপি ওই যেটা দিয়ে খোঁচায় খোঁচায় উঠায় গাছ, তুই একটা খুরপি আর একটা টুকরি, এই নিয়ে এই তুই একদিন আমার বললি যে রোজ রোজ ঘাস কাটি আর বেশি বাজারে নিয়ে পরে পয়সা করি হয় তো কিছু কিনি খাই পরে গিয়ে তোমার এবাদত বন্দি করি, তো এটার দরকার কি তুমি হে আল্লাহ আশা করেন যে আপনি আমার তিন বেলা দিলেন চাটি রুটি দিন আর কিছু লাগবে না, আমার চাটি রুটি দিলেন আর জঙ্গলে থাকি এখানে ঝর্ণের পানি খেয়ে নিব, খায় পরে আপনার এবাদত বন্দি করলে আমার কোনো ঝামেলা নেই, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করছেন, ওইটাই জারি ছিল আর কি, ওই চাটনি রুটি জারি ছিল। আল্লাহ পাক বলল যে তুই আমার জন্য কোরবানি করছিস কি আর, ওই একটা খুরপি আর একটা টুপি ওইটা নিয়ে বাজারে বেচছ, ওইটা সৎকার করে দিয়েছে পরে আল্লাহ আসছো এখানে, আর আমার ইব্রাহিম আসেন সে বলকের বাদশাই ত্যাগ করে দিয়ে, ফের আল্লাহ পাক বলছেন জিতনি জিসকি কোরবানি উতনি খুদা কি মেহরবানি, আল্লাহর তরফ থেকে আওয়াজ আছে, হ্যাঁ যে যার যত বড় কুরবানি তার প্রতি আল্লাহ পাকের তত বড় মেহরবানি। তো রহমতে হক বাহান আমি জয়াত বাহান আমি জয়াত বাহান আমি জয়াত, আল্লাহ পাক বান্দার প্রতি বড় রহমত দেওয়ার জন্য কোন বাহানা নিজে তৈরি করেন, ফের বড় মাপের রহমত দান করেন। এজন্য আল্লাহ পাক কোন বান্দাকে বড় ধরনের রহমত দিতে চাইলে তখন টেনশন না করাচ্ছে, পেরেশানির ভিতরে মাথা নষ্ট না করাচ্ছে, আল্লাহ পাকের জাতির উপরই সের মদর করাচ্ছে, খোশ থাকা চাই। হ্যাঁ, বে কেফি বিবি হমনে তো এক কেফে মুসলসল দেখা হ্যায় জিস হাল মে ভি ও রাখতে হ্যায় উস হাল কো আকমল দেখা হ্যায়। আমার শেখ রহমতুল্লাহ বলছেন যে কি সেটা গম, হ্যাঁ পয়লা মিশ্র কি ভাই, উনকে গম কে ফয়েজ সে গম মে ভি বেগম রা, পয়লা মিশ্র কি ভাই, যা আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে যত টেনশন ঝামেলা পেরেশানি আলহামদুলিল্লাহ রু পর্যন্ত পৌঁছে না, কারণ মহান আল্লাহর চিন্তা এমন মগ্ন থাকি ওই চিন্তা বাকি সব চিন্তাকে খেয়ে ফেলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত এত দেন যে দুনিয়ার ঝামেলার খেয়ালই করার সুযোগ না থাকে। আরে খেয়াল দোস্ত আয় বেগান সাজে মা সেবা ইস ভরি মাহফিল মে তু নে মুঝকো তনহা কর দিয়া। হাজা আজুল্লাহ সাহেব মজুর রহমতুল্লাহ বলছেন যে হে আল্লাহ আপনার খেয়াল সব খেয়ালকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, এবং হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন দুশ্মনিয়ে খাল রহমত হো গই বড় গিয়া উনসে তাল্লুক আওয়ি, যে মানুষ দুশ্মনী করে এতে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আরো নিবিড় থেকে নিবিড়তর হয়। হ্যাঁ, মানুষ হইচই করে ঝামেলা করে এসব আল্লাহ পাকের সঙ্গে মহব্বত আরো বাড়ে, কারণ বান্দার দাবি কই যে শত্রু দৌড়ান দেয় রাস্তায় তো ফের বাচ্চারা বাবা মার দিকে দৌড় দেয়, বাবা মার ঘরে গিয়া তার কাছে গিয়ে আসলো না আব্বু আব্বু আমার মারে অমুক লোকে আমার মারতে দৌড়ায়। তো বান্দারে যখন কোন মাখলুক দৌড়ায় বান্দা আল্লাহ পাকের দিকে দৌড়ায়। ইয়াকুব আলাহ ইসলামের ঘটনা, ইউসুফ আলাহ ইসলামের ঘটনা, ইয়াকুব আলাহ ইসলামের ঘটনা থেকে আল্লাহ পাক বন্দিগির আদিম শান সবক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমার ইয়াকুব কি বলেন শোনো, যে আমি তো আমার দুঃখ কষ্টের কথা সিরিফ আমার মাওলার কাছেই বলব, আর যখনই বলে বাচ্চা গিয়ে মা বাবার কাছে কান দে কি যে মা বাবার বুকে মায়া উঠলে ওঠে, আহারে আমার ছেলের ভয় পেয়েছে, কে আমার ছেলের গায়ে থাপড় দিছে, পিঠটা খুলে দেখে গেঞ্জি হটায়া ও আরে ওর পাঁচটা আঙুলোর পিঠে লাগিয়ে গেছে। মায়ের আদর বাপের আদর কেসা হয়, যে দেখো আঙ্গুলের দাগগুলি যে পড়ে আছে এরকম দেখে দেখে আসলে মহব্বত বাড়তে থাকে। তো বান্দার এরকম পেরেশানি আর বিপদ হলে ও যখন আল্লাহর দিকে দৌড় দেয় তো আল্লাহ পাক দেখতে থাকে যে আমার বান্দা বিপদে পড়ছে এখন আমার দিকে দৌড়ায়। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দার জন্য আল্লাহর তরফ থেকে আগে থেকে উচ্চ মর্তবা যদি নির্ধারিত থাকে, বাহ্যিকভাবে যে আমল করলে এরকম বড় মর্তবা নসিব হইতে পারত সেরকম আমলও সে করে নাই এখনো, আল্লাহ পাক কোন মুসিবতে তাকে আক্রান্ত করেন, যে মুসিবত তার শারীরিক অসুখ বিসুখের দ্বারাও হইতে পারে, মানসিক যাতনার দ্বারাও হইতে পারে, নিজের সন্তানাদির কোন বিপদ আপদের দ্বারাও হইতে পারে, নিজের ধন সম্পদের মধ্যে বিপদ আপদের দ্বারাও হইতে পারে, ফের আল্লাহ তাআলা ওই বিষয়ে বান্দাকে সবর করার তৌফিক দেন, সবর করার তৌফিক দিয়ে বান্দাকে ওই উচ্চ মর্তবায় পৌঁছে দেন। এদের ভাষায় ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা ওয়ালাম ইয়াবলুহা বিআমালি ইবতালাহু আল্লাহু তাআলা ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাবারাহু আলা যালিকা হাত্তা ইয়াবলুহু আল মানজিলাতি আল্লাতি সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইয়াবলুহু ইয়াবলুহু দুই রকম সহি শুনতেছেন ভাই, এটা এই জন্য বলি তালবেলিম বাজের ফায়দা হয়ে যায়। بس هو آخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي صلى الله عليه وسلم دوستا وامرا جانا مسجد جوار تنرا اوخاني جيه آرام پر انشاء اللہ باق هر طرع عقیت سکون عزت راحت نصیب کر آج کے دیکھو ایکن آشار برکات خود ওখানে থাকলে তো হয় আল্লাহ পাকের মামলা তো আছে, মার
এবং মাজামিন উলুম এখানে বলে যেটা ওখানে হয় না, আওয়ারিজ ও মাওয়ানির কারণে। আল্লাহ তাআলা মাওয়ানিকে মুরতাফি ফরমায় দিয়েছে, আগিয়ার থেকে আল্লাহ পাক একদমই খালেস আহবাবদের মধ্যে নিয়ে আসছে।
আল্লাহ পাকের শান আজীব যে আগিয়ার সে হটা কর গিয়ারু মে বিল খালেস গিয়ারু মে বিঠা দিয়া সে আমার প্যার কেসা এখানে কথা বলতে সুকুন ইতমিনান মাহসুস হয়ে গেল। এক মজলিস শত শত মজলিস থেকে আল্লাহ পাকের করমে জিয়াদা ভারী মনে হয়।
আলহামদুলিল্লাহ।